মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন মোহনা দেব রায়ের ভাবানুবাদে এইচপি লাভক্রাফট ও হ্যারি হুডিনির কাহিনী পিরামিডের নিচে। মিশর পৃথিবীর মাতৃভূমি, সভ্যতার আদিকাল থেকে অগণিত আশ্চর্যের বাসস্থান, শতাব্দীর পর শতাব্দী ধরে পাথর আর বালির নিচে লুকিয়ে রেখেছে কোন অলৌকিক সত্যি, সময়ের আড়ালে ঢাকা পড়ে যাওয়া অজ্ঞাত সত্য আজ ধরা পড়তে চলেছে আমাদের গল্পে। শুনতে থাকুন মোহনা দেব রায়ের ভাবানুবাদে এইচপি লাভক্রাফট ও হ্যারি হুডিনির কাহিনী পিরামিডের নিচে।
মিশরের বুকে ঘুমিয়ে আছে হাজার হাজার বছরের প্রাচীন অজ্ঞেয় অনেক রহস্য। সভ্যতার উদ্ভবের সময় থেকে মানুষ অসংখ্য রকম অসম্ভবের পূজো করেছে, সেরকমই বহু অসম্ভব মিশরের লালচে বালির নিচে চাপা পড়ে আছে কোনো সুপ্রাচীন নিষিদ্ধ জাদুর বেশে। জাদু আমার রুজি রুটি, আমার বেঁচে থাকার সম্বল। পেশায় আমি একজন জাদুকর, তবে আমার বিদ্যার সবটুকুই বিজ্ঞান প্রযুক্তি আর মানুষের উদ্ভাবনী ক্ষমতার অবদান। আমি জাদুকর বলেই সাধারণ মানুষের তুলনায় বিজ্ঞানের উপর আমার আস্থা অনেক বেশি। মঞ্চে আমি যা দেখাই তা দেখে দর্শক আসনে বসে মানুষ যতই মুগ্ধ হোক, আমি জানি তার পেছনে কোনো অদৃশ্য বা অলৌকিক ক্ষমতার প্রভাব নেই, আছে শুধু প্রযুক্তি বিজ্ঞান আর অনেকটা অভিনয়। এগুলোই তাদের মনে বিভ্রম সৃষ্টি করে। এই মহাবিশ্বে কার্যকারণ সম্পর্কের মধ্যে অলৌকিকের কোনো জায়গা নেই। আজও আমি সেই একই কথাই বিশ্বাস করি বটে, কিন্তু 1910 সালে আমার মিশর ভ্রমণের একটা অভিজ্ঞতা আমাকে জীবনের এই সরল সত্যিটাকে প্রায় ভুলিয়ে দিতে বসেছিল। কি সেই ঘটনা, সেটাই আজ ভাগ করে নেব আপনাদের সঙ্গে। আমার নিজের অবশ্য স্থির বিশ্বাস, ব্যাপারটা আমার জড়ে উত্তপ্ত মস্তিষ্কের বিভ্রম ছাড়া আর কিছুই নয়। তবে সেই বিভ্রম কে সৃষ্টি করেছিল, কেই বা মঞ্চের আড়ালে বসে সেই অবিশ্বাস্য নাটকের অদৃশ্য সুতোগুলো নাড়ছিল, সে কথা আমি বেশি ভাবতে চাই না। ভেবেছিলাম সেবার ছুটিটা সস্ত্রীক একটু নিরিবিলিতে মিশরে কাটাব। প্রাচ্যের এই রহস্যে ঘেরা দেশটা বরাবরই আকর্ষণ করে এসেছে আমাকে। যে কোনো জাদুকরের কাছেই মিশর একটা বাড়তি বিস্ময়ের মাতৃভূমি। অন্তত নিজের পেশাকে ভালোবেসে যে এই কাজে নেমেছে সেই জাদুকরের কাছে তো বটেই। জাদুকরের কথা যখন উঠল তখন বলেই রাখি, আমার পেশায় আমার বেশ খ্যাতি আছে। নিজের মুখে নিজের প্রশংসা করা ভালো দেখায় না, তবুও বলি সে কেবল সাধারণ খ্যাতি নয়, অ্যাটলান্টিক মহাসাগরের দুপ্রান্তেই ছড়িয়ে রয়েছে সেই খ্যাতি। লোকে আমার নাম জানে, চেহারা সবাই চেনে না এই রক্ষে, নইলে এই নিভৃত ছুটি কাটানোর 12টা বেজে যেতে সময় লাগত না। অবশ্য মিশর যাওয়ার পথে নিজের স্বভাবদোষেই নিজের পরিচয়টা ফাঁস করে ফেলেছিলাম। জাহাজের ডাইনিংয়ে আমার সামনে এক মামুলি মানের জাদুকর কিছু সস্তার চাতুরি বা পার্লার ট্রিক দেখিয়ে সাধারণ দর্শকদের বোকা বানিয়ে নিজের অলৌকিক ক্ষমতা প্রমাণ করার চেষ্টা করছিল। ব্যাপারটা অনেকক্ষণ থেকেই বেশ অসহ্য ঠেকছিল আমার। শেষে আমি আর থাকতে না পেরে খুব নিরীহ মুখে দু এক জায়গায় কিছু ভুল ধরিয়ে দিয়েছিলাম। আর কি করলে আরো মসৃণভাবে ট্রিকগুলো দেখাতে পারবে এটাই বুঝিয়ে দিয়েছিলাম। এতেই ম্যাজিকের মতো কাজ হয়েছিল। লোকটি তো প্রায় গলবস্ত্র হয়ে আমাকে হাঁটু গেড়ে প্রণাম করবে নাকি সাষ্টাঙ্গে শুয়ে পড়বে বুঝে পায় না। এরই মাঝে একটা সিট থেকে একটা সদ্য গোঁফের রেখা ওঠা অল্প বয়সী ছেলে চেঁচিয়ে উঠল,
হুডিনি, হ্যারি হুডিনি যাত্রা করেছেন আমাদের সঙ্গে। আমি কাগজে ছবি দেখেছি কিছুদিন আগে, অনেকক্ষণ থেকে সন্দেহ হচ্ছিল, এখন আমি নিশ্চিত।
ব্যাস আমার অজ্ঞাতবাসের ওখানেই দফা রফা হয়ে গেল। শুরুতে কিছু ছোটখাটো ব্যাপারে মেজাজটা একটু খিঁচড়ে গিয়েছিল, কিন্তু দ্বিতীয় দিন থেকে যেন আমরা আরব্য রজনীর পৃথিবীটাকে আমার চোখের সামনে জীবন্ত হয়ে উঠতে দেখলাম। কায়রো শহরের অলিগলি, মাথার ওপরে আঁকা বাঁকা রেখার একফালি আকাশ যেন হারুন নল রশিদের বাগদাদকে ইতিহাসের পাতা থেকে তুলে এনে আমাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছিল। প্রথম প্রথম আমরা গাইড বুক দেখে চলাফেরা করলেও অচিরেই বুঝতে পারলাম যে একটা গাইড না থাকলেই নয়, না হলে এত বিশাল প্রাচীন আর সমৃদ্ধ সভ্যতার সবটুকু নির্যাস গ্রহণ করা সম্ভব নয়। সেই সমস্যার সমাধান খানিকটা দ্রুতই হয়ে গেল। এসবেকিয়া বাগানে আমরা একজন স্থানীয় গাইডের হাতে পড়লাম। লোকটাকে দেখতে অদ্ভুত, চকচকে করে কামানো সারা মুখ, মাথা, গলার আওয়াজ কেমন ফাঁপা, ঝনঝন করছে। আমাদের আশপাশে একই পেশার আরও কয়েকজন জুটেছিল, কিন্তু এই লোকটিকে মনে হল সবাই খুব সমীহ করে। সে একবার সকলের দিকে ঘুরে তাকাতেই সবাই যে যার নিজের ধান্দায় কেটে পড়ল।
গুড মর্নিং স্যার, গাইড লাগবে?
আমি একটু ইতস্তত করছি দেখে স্ত্রী আমাকে ঠেলা দিয়ে বলল,
আরে এত ভাবার কি আছে, নিজেই তো সাতবার গাইড গাইড করে হাপিত্তেশ করছিলে, জিজ্ঞেস করো না কেমন টাকা পয়সা নেবে।
খানিক দরদস্তুর করে মোটামুটি একটা রফা হল। তার সঙ্গে ঘুরতে ঘুরতে বুঝতে পারলাম লাইসেন্স থাকুক বা না থাকুক এই বিষয়ে সে সত্যিই দক্ষ। তার কথা বলার ভঙ্গির মধ্যে প্রাচীন অতীতকে চোখের সামনে জাগিয়ে তুলতে পারার একটা ক্ষমতা ছিল। লোকরা নিজের পরিচয় দিয়েছিল আব্দুল রাইজ আল রোডম্যান বলে। পুলিশের খাতায় তার নাম রেজিস্টার করা ছিল না। সঙ্গে আরো জানলাম যে রাইস বলতে যে কোনো হোমরা চোমরা লোককেই বোঝানো হয়, আর ড্রগম্যান কথাটা নিঃসন্দেহেই ড্রাগোমান শব্দের অপভ্রংশ, স্থানীয় ভাষায় যার অর্থ যাত্রী দলের নেতা। আব্দুলের সঙ্গে সঙ্গেই সেদিন সারাদিন আমরা কায়রোতে ঘুরলাম। অসংখ্য মসজিদ, জাদুঘর, মিনার, সৌধ দেখতে দেখতে ক্রমেই সূর্যের রং গাঢ় থেকে গাঢ়তর হলদে হয়ে উঠল। তারপর একসময় কমলা, শেষে লাল হয়ে গিজার পিরামিডের পেছনের আকাশটাকে রক্তাক্ত করে সেই পটভূমিতে তার একটা অপার্থিব অবয়ব তৈরি করে একসময় সে অস্ত গেল। পরদিন আমরা গেলাম পিরামিড দেখতে। বলা হয় আদিম মিশরের গভীরতম রহস্য পুঞ্জীভূত হয়ে আছে এই পিরামিডের গর্ভে। মেমফিসের কাছে একটা বিশাল পাথুরে প্রান্তরের ওপর পিরামিডগুলো দাঁড়িয়ে আছে। কাছাকাছি অবস্থান করছে অভিজাতদের সমাধিক্ষেত্র। খুফুর পিরামিডটাই সবচেয়ে বড়। আশপাশে অবস্থিত পিরামিডগুলোর আকার পর্যায়ক্রমে ছোট হয়েছে, আর সেই পাথুরে প্রান্তরের একেবারে শেষের দিকে মুখে একটা অদ্ভুত নীরব প্রাজ্ঞ ভাব নিয়ে দাঁড়িয়ে আছে দানবীয় স্ফিঙ্কস। স্মৃতি কিংবা সভ্যতার থেকে অনেক অনেক প্রাচীন এই মূর্তির আসল মুখটা কেমন ছিল তা জানা যায় না, তবে খুফুর পুত্র ফারাও খাফরে এই মূর্তিটার সংস্কার করান এবং তখনই ফিন্সের মুখটা খানিক বদলে তার মুখের আদলের করে দেওয়া হয়। এই কথা ভাবতে ভাবতে আমার মনে হঠাৎই একটা অলস জিজ্ঞাসা উঁকি দিয়েই মিলিয়ে গেল। আমি তখনও জানি না আর কয়েক ঘন্টা পরেই এই প্রশ্ন আবার আমার সামনে আবির্ভূত হবে। আশপাশে অনেক ছোট ছোট সমাধিসৌধ চোখে পড়ে। উচ্চপদস্থ রাজকর্মচারী বা অভিজাতদের কবর, তাদের চারপাশে উঁচু পাথরের বেদি, যেগুলোকে আদতে মাস্তাব বলা হয়। তবে গিজাতে এরকম সৌধ আর বিশেষ অবশিষ্ট নেই, সবই কালের গর্ভে তলিয়েছে। থাকার মধ্যে আছে কেবল মাটির ওপর কয়েকটা গহ্বর, তাদের কোনো কোনোটা বালি দিয়ে ভর্তি, আর যেগুলোতে প্রত্নতাত্ত্বিক খনন চলছে সেগুলো ফাঁকা। প্রতিটা কবরের লাগোয়া একটা ছোট চ্যাপেলের মতো উপাসনা ঘর। এগুলোতেই পুরোহিত এবং মৃতের আত্মীয়রা এসে প্রার্থনা করত, খাবার দাবার রেখে যেত। প্রাচীন মিশরীয়রা মৃত্যুকে সমাপ্তি বলে বিশ্বাস করত না, বরং একটা নতুন জীবনের শুরু বলে মনে করত। সেই জীবনেরও কিছু নিজস্ব চাহিদা ছিল, তাই নশ্বর জীব হিসেবে যেসব চাহিদার কথা তারা ভাবতে পারত, সেগুলো দিয়েই সাজিয়ে দিত মৃতের বাসস্থান। খাফরের পিরামিডের চ্যাপেলটা স্থানীয়ভাবে ফিংসের মন্দির নামে পরিচিত। ওটাকে এই অঞ্চলের সিংহদ্বার বলা চলে। উড়ন্ত বালিতে প্রায় অর্ধেক ঢাকা পড়ে আছে সে। খাফরের বদলে দেওয়ার আগে ফিংসের চেহারা কেমন ছিল সেই নিয়ে অনেক অবিশ্বাস্য আর অস্বস্তিকর কাহিনী প্রচলিত আছে। এও শোনা যায় যে খাফরে নাকি তার মুখের আদল বদলে দিয়েছিলেন যাতে লোকে সেটার দিকে তাকিয়ে ভয় না পায়। ফিংসের নিচে ভূগর্ভে নাকি অসংখ্য অতি প্রাচীন অলিগলি রয়েছে, যেগুলো ধরে নামতে থাকলে মানুষের চিন্তা ভাবনা কল্পনার অতীত কোনো গভীরতা পর্যন্ত পৌঁছে যায়, যেখানে অপেক্ষা করে থাকে অর্ধেক মানুষ এবং অর্ধেক পশুর দেহের আকৃতির প্রাচীন বিস্তৃত দেবতারা। আমরা উটের পিঠে চড়ে সেই সুদীর্ঘ পথ পার হচ্ছিলাম, পুলিশের কোয়ার্টার, পোস্ট অফিস, ওষুধের দোকান পেছনে ফেলে। আমাদের পূর্ব দিকে নীল নদের স্বচ্ছ জল চিকমিক চিকমিক করছে, পশ্চিমে যতদূর চোখ যায় ছড়িয়ে আছে দিগন্ত বিস্তৃত মরুভূমি। তিনটে বড় বড় পিরামিড আমাদের খুব কাছাকাছি এসে গিয়েছিল। আমরা এগোচ্ছিলাম ফিংসের দিকে, অন্যান্য যাত্রীরা আমাদের পেরিয়ে এগিয়ে যাচ্ছিল, আর 50 গজ দূরেই রাজসিক গর্ব নিয়ে অনাদি অনন্তকাল ধরে দাঁড়িয়ে আছে ফিংস, মানব সভ্যতার জীবন্ত হেয়ালি। গ্রেট পিরামিডের মধ্যে ঢুকতেই একটা গোলমাল বেঁধে গেল। একদল বেদুইন দেখলাম কয়েকজন যাত্রীকে হাত করেছে, তাদের ছোট বড় সকলে সমানে অক্লান্তভাবে বলে চলেছে,
৫ মিনিটে ওপর থেকে নিচ অব্দি ঘুরিয়ে নিয়ে আসবে, কোনো কিছু বাদ যাবে না। অবাক হতে চাইলে এদিকে আসো, এদিকে।
আচ্ছা, এই পাঁচ মিনিটের ব্যাপারটা ঠিক কি?
এখানে উপর থেকে নিচ অবধি ঘুরিয়ে দেখার সবচেয়ে কম সময়ের রেকর্ড আছে 7 মিনিট। তাও এই হতছাড়াগুলো সব অসাধ্য জিনিসপত্রের লোভ দেখাবে আর মোটা বকশিস চাওয়ার নামে ডাকাতি করবে।
ওদের কথায় কান না দিয়ে আমরা উপরে উঠলাম। উঠে বাইরে তাকাতেই আমাদের নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে গেল। স্তব্ধ করে দেওয়ার মতো নিঃসর্গ, যত দূর চোখ যায় অবিরাম বালুকা রাশি, আকাশের অবিশ্বাস্য নীলের উল্টো দিকে তাকে শুধু রাজসিক নয়, দৈবিক লাগছে। সেই নীলের গায়ে সোনালি আর বেগুনির আঁচড় কেটে আঁকা পাহাড়ের শাড়ি, দূরে এক ফালি সোনার মতো চিকচিক করছে কায়রো, আশপাশে মেমফিসের বাকি পিরামিডগুলো চোখে পড়ল। সব মিলিয়ে শরীর মন আত্মা সবকিছু যেন বিশাল গম্ভীর সৌন্দর্যের সামনে অস্তিত্বের নতুন মানে খুঁজে পেল। খানিকক্ষণ ওখানে বসে আমরা সেই দৃশ্য উপভোগ করলাম, কিন্তু শেষ অবধি আমরা কোনো পিরামিডের ভেতরেই চাপা আঁকাবাঁকা দম বন্ধ করা সুড়ঙ্গের মধ্যে ঢুকলাম না। জাদুকর হিসেবে বদ্ধ জায়গা নিয়ে আমার কোনো ভয় না থাকলেও বদ্ধ জায়গায় আমার স্ত্রীর শ্বাসকষ্ট শুরু হয়। তার উপর এই বেদুইনদের ব্যবহার আমাদের কাছে ক্রমশই অসহ্য থেকে অসহ্যতর হয়ে উঠেছিল। ফেরার সময় ব্যাপারটা নিয়ে খানিকটা অনুশোচনাতেই ভুগছিলাম, বিশেষ করে যখন দেখলাম অনেকজন বদ্ধপরিকর অভিযাত্রী সেই দুঃসাহসিক হামাগুড়ি অভিযানে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। পিরামিডের নিচের ওই চাপা অলিগুলি নিয়ে অনেক রকম কিংবদন্তি প্রচলিত আছে যা গাইড বুকে পাওয়া যায় না। অনেকগুলো সুড়ঙ্গ মুখ নাকি বিভিন্ন সময়ে প্রত্নতাত্ত্বিকদের নেতৃত্বে বন্ধ এবং আড়াল করে দেওয়া হয়েছে কোনো অজ্ঞাত কারণে। বলাই বাহুল্য যে রাত্রিবেলা এইসব পিরামিডের ভেতরে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ। আর গ্রেট পিরামিডের সবচেয়ে নিচের সমাধি কক্ষগুলো আগাগোড়াই নিষিদ্ধ ছিল পর্যটকদের জন্য। এটার কারণটা অবশ্য মনস্তাত্ত্বিক। ভূপৃষ্ঠের সঙ্গে ওইটুকু সরু সরু সুড়ঙ্গ দিয়ে সংযোগ রক্ষা করা ইটের তৈরি নিরেট কবর, যেখানে শুধু হামাগুড়ি দেওয়া যায়, আর যে কোনো দুর্যোগ কিংবা অপকর্মের ফলে সেই সরু যোগাযোগের পথ যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। পুরো বিষয়টা এতই অদ্ভুত আর লোভনীয় যে আমরা ঠিক করলাম, যত তাড়াতাড়ি সম্ভব সুযোগ পেলেই আর একবার ওই পাথরের প্রান্তরে সাক্ষাৎ করব। সুযোগ অবশ্য খুব তাড়াতাড়ি এসেছিল, বলা যায় একটু বেশি তাড়াতাড়ি এসেছিল। আমার স্ত্রী সহ দলের অনেকেই বেশ ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সকলেই সন্ধ্যেটা নিজের নিজের ঘরে বিশ্রাম নিয়ে কাটাবে ঠিক করল। আমি ঠিক করলাম একবার বেরোব। আশপাশের সব দ্রষ্টব্যই আমি দেখেছি, তবে সকালের আলোয়। ইচ্ছে ছিল গোধূলির মায়াবী আলোয় মধ্যপ্রাচ্যের এই নিগুড় রহস্যে ভরা রাজসিক সভ্যতার সান্ধ্য জীবন দেখার। সেই মতো আমি আর আব্দুল বেরিয়ে পড়লাম। বাজারে ভিড় আস্তে আস্তে কমে আসছিল। এই সময় হঠাৎ একদল বেদুইন চোখে পড়ল আমার। সকালের ব্যাপারটা মনে করেই আমি সেখান থেকে সরে যেতে চাইছিলাম, কিন্তু তার আগেই পরপর অনেকগুলো ঘটনা ঘটে গেল। একজন অল্প বয়সী উদ্ধত চেহারা যুবক ছিল ওদের নেতা। তার শারীরিক গঠন বেশ পরিপুষ্ট, চওড়া মুখ, শক্ত চোয়াল, মাথায় একটা আটো সাটো পাগড়ি। আব্দুলকে টেনে নিয়ে আমি ওদের সামনে থেকে সরে যাব, হঠাৎ আমার দিকে ফিরে কিছু একটা বলতে গিয়ে সেই যুবকটির গায়ে বেশ জোরে একটা ধাক্কা দিয়ে ফেলল সে। আমি মনে মনে প্রমাদ গুনলাম। অশান্তির সম্ভাবনায় আমার মনটা অস্বস্তিতে ভরে উঠল। ধাক্কা খেয়ে যুবকটি যে শুধু দাঁড়িয়ে পড়েছিল তাই নয়, সম্ভবত কোনোভাবে সে আব্দুলকে চিনতেও পেরেছিল। তার চোখে একটা অবর্ণনীয় ঘৃণা ফুটে উঠেছিল। হয়তো আমার গাইডের মধ্যে যে আলগা সব জানতা ভাবটা ছিল সেটা সে পছন্দ করেনি, কিংবা হয়তো সে ইতিমধ্যেই কোনো জাত ভাইয়ের কাছে আজকে গিজার পিরামিডের অপ্রীতিকর ঘটনাটা শুনেছিল। যাই হয়ে যাক, এক মুহূর্ত সময় নষ্ট না করে সে আব্দুলের পোশাকের ঘাড়ের কাছটা ধরে টান দিল।
চোখ কি মাটির দিকে থাকছে না?
ধাক্কাটা মেরেও আব্দুলের চোখে সেরকম কোন অনুশোচনা বোধ ছিল না। সে এক ঝটকায় হাতটা ফেলে দিল।
কাতে থাক, কাতে থাক।
এবার ছেলেটি দুহাতে তার কলারের কাছটা চেপে ধরে একটা অচেনা শব্দ উচ্চারণ করল।
কার সঙ্গে কথা বলছিস রে?
ওদের সব কথা আমি বুঝতে পারছিলাম না। আন্দাজ করলাম অচেনা শব্দটা কোনো গালাগালি হবে। আব্দুলও উত্তরে ছেলেটার কলার চেপে ধরল। ইজিপ্টের রাস্তাঘাটে এসব খুব একটা অভাবনীয় কোনো দৃশ্য নয় বলে দু একজন ঘুরে ফিরে দেখলেও বেশিরভাগই নিজের রাস্তায় চলে গেল সম্পূর্ণ অগ্রাহ্য করে। ওদের মধ্যে কথা কাটাকাটির পারদ যে ক্রমশই চড়ছে সেটা ওদের চড়তে থাকা গলার স্বরেই আন্দাজ করছিলাম।
কি বললি? আরেকবার বল শালা, এক বাপের বেটা যদি হোস আরেকবার বল।
আব্দুল একটা পিল্লায় ঘুষি মেরে বেদুইন ছেলেটাকে প্রায় ধরাশায়ী করে দিল। ছেলেটাও কালক্ষেপ না করে উঠে দাঁড়িয়ে সপাটে চালালো এক লাথি। ব্যাপারটা হাতাহাতির পর্যায়ে চলে যাচ্ছে দেখে আমি আবার অসহায় বোধ করলাম। স্থানীয়দের কাছ থেকে যে কোন রকম সাহায্যই পাওয়া যাবে না সেটা ততক্ষণে আমি বুঝে গিয়েছিলাম, তাই আমি নামলাম মধ্যস্থের ভূমিকায়। বলতে বলতে আমি দুদিকে দুহাত মেলে ওদের মাঝখানে এসে দাঁড়ালাম।
আরে আরে কি করছো, কি তোমরা ছাড়ো এরম ভাবে রাস্তার মধ্যে, তোমাদের সমস্যাটা কি বলো তো?
আশ্চর্যভাবে আমাকে বেশি সাধ্য সাধনা করতে হল না, আমি মাঝখানে এসে দাঁড়াতেই ওদের মধ্যে যেন খুব সহজেই একটা সন্ধি হয়ে গেল, দুজনেই কি যেন চুক্তি করে ফেলল নিজেদের ভেতরে। আমি অবাক হয়ে ওদের কথা শুনতে লাগলাম।
তাহলে বাপ ঠাকুরদার মতেই ফয়সলা হয়ে যাক,
বেদুইন ছেলেটা বলল। ততক্ষণে জানতে পেরেছি ওর নাম আল আজিজ। মাথা নেড়ে সম্মতি জানালো আব্দুল। আমি বুঝতে পারছিলাম না বাপ ঠাকুরদার মতে ফয়সালাটা আবার কি জিনিস। আব্দুল আমাকে বুঝিয়ে দিল,
আমাদের এখানকার বহু পুরনো রীতি হল এরকম ঝামেলা হলে আমরা চাঁদনি রাতে গ্রেট পিরামিডের মাথায় নিজেদের মধ্যে খালি হাতে লড়াই করে ব্যাপারটার ফয়সালা করি। এটা অনেক পুরনো প্রথা, বহুদিন ধরে চলে আসছে।
গ্রেট পিরামিডের মাথায় চাঁদনি রাতে? আরে যেতে দেবে নাকি ওখানে?
এটা জার্মানদের রাজত্ব সাহেব, সেই কোন পশ্চিমী মুলুকের জাতি, আমাদের হাজার হাজার বছরের পুরনো রীতিনীতির কতটুকু জানে বোঝে ওরা? আমাদের ভাষাই বোঝে না, ওরা জানে কতভাবে পৌঁছানোর রাস্তা আছে ওইখানে, আর পুলিশকে জানিয়ে কটা কাজ হয় সব জায়গায়।
কবে যাবে তাহলে তোমরা?
এই তো আজকেই, আজকেই তো চাঁদের আলো ঝলমল করছে, আজই ভালো, যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো।
একটা সামান্য রাস্তার হাতাহাতির মীমাংসা করার জন্য এরকম উন্মাদনার কেন প্রয়োজন হবে এই প্রশ্ন তখন আমি নিজেকে করতে চাইলাম না, কারণ অন্য আর একটা সম্ভাবনা আমার মনে প্রবল উত্তেজনায় উঁকি দিচ্ছিল। আমি আব্দুলকে বললাম,
আব্দুল আমাকে নিয়ে যাবে তোমাদের সঙ্গে? এই রাত্রিবেলা ওই পিরামিডের মাথায় এরকম সুযোগ হয়তো আর আসবে না, তার উপর জানোই তো আমি ম্যাজিশিয়ান, অনেক চিন্তা ভাবনার খোরাক পেয়ে যাব।
নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি নিজে থেকে আমাদের সঙ্গে যেতে চাইছেন তো ভাগ্য আমাদের, তবে বেরোনোর আগে কয়েকটা কাজ করতে হবে।
কি কাজ?
লোকজন জোগাড় করতে হবে, হাতাহাতি তো শুধু আমরা দুজন করব না, দু তরফেই দশজন করে লোক থাকবে।
বেশ তো চলো, আমি যাব তোমার সঙ্গে।
এরপর কয়েক ঘন্টা আমরা কায়রো শহরের নানান সমাজবিরোধী অঞ্চলে ঘোরাঘুরি করলাম। বিভিন্ন জায়গা থেকে গুন্ডা মস্তান সংগ্রহ করল আব্দুল, আল আজিজও এই উদ্দেশ্যেই আলাদা হয়ে গিয়েছিল। অবশেষে যখন আমরা আবার দেখা করলাম তখন সন্ধে ঘনিয়ে রাত নামতে শুরু করেছে। ছোট ছোট গাধার পিঠে চড়ে আমরা চললাম। তাদের সব অদ্ভুত অদ্ভুত নাম, রামেসিস, মার্ক টোয়েন, জেপি মর্গান, এইসব। শহরের অলিগলি বনের পথ পেরিয়ে নীল নদের ওপরের সেতু ধরে আমরা এগোলাম। যেতে যেতে শেষ পর্যটক দলের সঙ্গে দেখা হয়ে গেল, একে অপরকে অভিবাদন জানালাম আমরা। ঘণ্টা দুয়েক চলার পর চাঁদের আলোয় সেই বালু প্রান্তর নজরে এলো। সেদিকে চোখ রেখে আমার পাশে পাশেই চলতে চলতে আব্দুল বলল,
আপনি রানী নিটোক্রিসের নাম শুনেছেন?
নিটোক্রিস মানে সেই রানী যে নিজের সমস্ত শত্রুদের নদীর ধারে আমন্ত্রণ করে ভোজ চলাকালীন সবকটা ফ্লাট গেট খুলে দিয়ে সবাইকে ডুবিয়ে মেরেছিল।
সেই নিটোক্রিসি, তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল ওই যে ওই পিরামিডটার নিচে। এখনো ওই পিরামিড সম্পর্কে নানান কিংবদন্তি শুনতে পাওয়া যায়, কিছু কিছু বিশেষ তিথিতে এখনো ওটা বন্ধ থাকে পর্যটকদের জন্য।
কি ভয়ানক না?
ভয়ানকের তো এখনো কিছুই দেখেননি আপনি জাদুকর সাহেব। দেখবেন দেখবেন,
এখানে আরো অনেক অদ্ভুত কিংবদন্তি প্রচলিত আছে, তাই না?
হ্যাঁ, সে তো আছেই। আমরা আরবরা মানুষের দেহের মধ্যে দু ধরনের শক্তির কথা বিশ্বাস করি, একটা হলো তার আত্মা, আর একটাকে আমরা বলি কা, অর্থাৎ তার জীবনী শক্তি। এই আত্মা মুক্তি পেয়ে যায় কিছুদিনের মধ্যেই, কিন্তু কা সমস্যা হয় তাকে নিয়ে।
আমি খুব অবাক হই আব্দুলের কথার মধ্যে হঠাৎ একটা শিক্ষিত মার্জিত রুচির ছোঁয়া খুঁজে পাচ্ছিলাম। এটা তার কাছ থেকে প্রত্যাশিত নয়। সে বলে চলল,
কা মৃতদেহ ছেড়ে খুব বেশি দূরে যায় না, তার আশেপাশেই ঘোরাফেরা করে, কখনো কখনো দেহের মধ্যে ঢুকে পড়তে চায়। তাকে তুষ্ট করার জন্যই নানান রকমের খাবার, নানান রকম নশ্বর বিনোদন উৎসর্গ করি আমরা জীবিতরা। তা সত্ত্বেও মাঝে মাঝে সে ঢুকে পড়ে তার দেহের মধ্যে। তবু তাকে আটকানোর জন্য অবিকল দেহের আদলে তৈরি আর একটা মূর্তি রেখে দেওয়া হয় মমির পাশে। যদি এই কোনো কিছুতেই কোনো কাজ না হয়, তখন তাকে একটা অবিকৃত দেহ উপহার দেওয়া হয়, যাতে মরণোত্তর এবং পুনর্জন্মের দেবতা ওসিরিস, আত্মা এবং কা এই দুজনকেই যথাযথভাবে দেহে পুনর্স্থাপন করতে পারেন। সেজন্যই আমরা মমি করে রাখি, রাখতাম। মিশরীয়রা শুধু মৃত আর মৃত্যু ছাড়া অন্য কিছু নিয়ে ভাবে না।
আরে সাহেবকে পিরামিড নিয়ে আমাদের সেরা গল্পটা বল না। এটা শুনুন সাহেব, রাতের ঘুম উড়ে যাবে আপনার। যৌগিক মমির কথা শুনেছেন কখনো?
যৌগিক মমি মানে?
এটা শুনেননি? এক ধরনের বিশেষ মমি। এমনিতে তো জানেনই মানুষ থেকে শুরু করে সব রকমের জন্তু জানোয়ারই মমি করে রাখার চল ছিল। এ হলো অর্ধেক মানুষ অর্ধেক পশুর মমি।
শেষ কথাগুলো সে এমন ভাবে উচ্চারণ করল, আমার মনে হলো আমার পেটের মধ্যে অনেকটা রক্ত যেন জমাট বেঁধে সেখানে স্থির হয়ে গেল। আমি চুপ করে রইলাম। এদের এইটাই সমস্যা, গল্প বলতে বলতে বড্ড বাড়িয়ে ফেলে। মানে সে কি রকম?
মানে পশুর শরীরে মানুষের হাত পা মাথা এগুলো জুড়ে মমি বানানো, ঠিক যেমনটা আমাদের অতি প্রাচীন দেবতাদের দেখতে ওই রকম। যেমন ধরুন আনুবিস, মানুষের শরীরে শেয়ালের মাথা, কিংবা লাস্টেট বিড়ালের মাথা, কিন্তু বাকি অঙ্গ প্রত্যঙ্গ সব মানুষের। কিছু কিছু মমিকে এরকম আকারে বানিয়ে রাখা হতো।
কিন্তু কেন?
যাতে কোনোদিন চাইলেই আমাদের আরাধ্য দেবতারা তাদের দেহের মধ্যে দিয়ে জীবিত হয়ে উঠতে পারে। কিন্তু তারা জানতো না, ওরা কোনোদিন বোঝেনি। প্রতিটি প্রাণীর আত্মিক শক্তি আর কায়ের কিছু নিজস্ব চাহিদা আছে, বৈশিষ্ট্য আছে। তাদেরকে অগ্রাহ্য করে এরকম অধার্মিক অস্বাভাবিক কাজকর্ম করলে তার ফল হতে পারে ভীষণ মারাত্মক। এসব মমিগুলোর যে পরে কি হয়েছিল তার দলিল আজ কোথাও নেই, অন্তত আপনাদের সুশীল সমাজের প্রত্নতাত্ত্বিকদের কাছে তো নেই। আমাদের কাছে আছে অবশ্য, যা আমাদের কাছে সবচেয়ে বেশি আছে সেই রূপেই আছে, কিংবদন্তি। শুনবেন শুনবেন আমাদের বিশ্বাস। বলা হয় সেকেন্ড পিরামিডের যিনি নির্মাতা, স্ফিংসের মূর্তির যিনি সংস্কারক, সেই খাফরে আর রাতের রানী নিটোক্রিসের বিবাহ সম্পন্ন হয়েছে এই আমাদের পায়ের নিচে যে বালি, সেই বালির অনেক 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 গভীরে। যতটা গভীরতার কথা আপনাদের ভূগোলবিদরা ভাবতেও পারবে না আর বিশ্বাসও করতে চাইবে না। এখন তারা বিবাহিত স্বামী স্ত্রী হিসেবে মাটির নিচে সেই না মানুষ না পশু দানবদের রাজত্ব চালায়।
ইতিমধ্যে গাধার পিঠ থেকে নেমে আমরা গ্রেট পিরামিডের গা বেয়ে উঠতে শুরু করেছিলাম।
এর মাথার ওপরটা সূচালো আকৃতির ছিল না, বহুদিন আগেই ওই অংশটা ক্ষয় পেয়ে নষ্ট হয়ে গেছে। এখন তাই ওপরে বেশ খানিকটা পরিষ্কার চতুষ্কোণ চাতাল বেরিয়ে এসেছে, তার ওপরেই হবে আমাদের আজকের দ্বন্দ্বযুদ্ধ। মাথার উপর চাঁদটা যেন হঠাৎ করেই খুব বৃদ্ধ আর প্রাজ্ঞ হয়ে উঠেছে, বিবর্ণ মুখে সে চেয়ে আছে মানুষের দিকে, যেভাবে ফাঁসুড়ে চেয়ে থাকে দণ্ডপ্রাপ্ত আসামির দিকে। চাতালের ওপর একটা গোল রিং তৈরি হয়েছিল, তার বাইরে আমি দাঁড়িয়েছিলাম। লড়াই শুরু হল। দেখতে দেখতে কেন জানি না বারবারই অস্বস্তিতে আমার মনটা ভরে উঠছিল, মনে হচ্ছিল যেন কোনো নাটক দেখছি। অনেকগুলো আঘাত প্রত্যাঘাতের সুযোগ দুই পক্ষকেই এড়িয়ে যেতে দেখলাম, যেন দুজনেই যথার্থ সময়ের অপেক্ষা করছে লড়াইটা শেষ করার। লড়াই এক সময় শেষও হল, তারপর শুরু হল উদযাপন। গান, কোলাকুলি, মদ্যপান সবই চলতে লাগলো অসংযত মাত্রায়, কিন্তু বারবার গভীর অস্বস্তি নিয়ে আমি দেখছিলাম দুই যুযুধান প্রতিপক্ষের বদলে আমাকে নিয়েই বেশি মাতামাতি করছিল ওরা। ব্যাপারটা বেশ অস্বস্তির কারণ হয়েছিল আমার কাছে। একসময় নেশাতুর গলায় আল আজিজ বলে উঠল,
আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পৃথিবী বিখ্যাত জাদুকর হ্যারি হুডিনি। আজ আমরা দেখব কত দূর তার ক্ষমতা।
হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেখব, নিশ্চয়ই দেখব। পৃথিবীর সমস্ত উন্নত দেশগুলোতে তিনি নিজের পারদর্শিতা দেখিয়েছেন, আজ আমাদের মতো অনুন্নত অসভ্য অনগ্রসরদের সামনে দেখাবেন তার জাদু, কেন দেখব না, দেখব।
তার কথার মধ্যে বিদ্রুপ আর বিদ্বেষ ভাব বুঝতে আমার অসুবিধা হল না। আমি বুঝতে পারলাম পশ্চিম ইউরোপীয়দের প্রতি ঘৃণা এবং জিঘাংসা বহু শতাব্দী ধরে এইসব মানুষের রক্তে বইছে, আর বইছে নিজের দেশের কিংবদন্তি জাদুবিদ্যা এবং তন্ত্রমন্ত্র নিয়ে অদ্ভুত দুর্গীয় উন্নাসিকতা। তার উপর এরা সকলেই এখন নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে, এমন অবস্থায় এদের সঙ্গে তর্ক করা বৃথা। এইসব ভেবে আমি চুপ করে গেলাম, কেবল গভীর অস্বস্তি নিয়ে চেয়ে রইলাম আব্দুলের হাসিটার দিকে, খুব পরিচিত সেই হাসি। কিন্তু এর পর মুহূর্তেই যেটা হল তার জন্য আমি দুঃস্বপ্নেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ করেই 20-22 জন শক্তিশালী আরবীয় আমার উপর ঝাঁপিয়ে পড়ে মুহূর্তে আমাকে বেঁধে ফেলল। আমি যতটা ভয় পেয়েছিলাম অবাক হয়েছিলাম তার চেয়ে খানিকটা বেশি, আর আমার সেই কিং কর্তব্য বিমূঢ়তার সুযোগেই আমার কাছ থেকে প্রায় কোনো বাধাই পেতে হল না ওদেরকে। কিছুক্ষণ পরেই আমি বুঝলাম আমার হাত দুটো পেছনে বাঁধা, হাঁটুটা যতটা সম্ভব ভাঁজ করে আষ্টে পৃষ্ঠে দড়ি দিয়ে বাঁধা, মুখের ভেতর একটা রুমাল গুঁজে তার উপর কাপড় দিয়ে বাঁধা, চোখেও একটা কালো কাপড়। চোখ বাঁধা অবস্থাতেও মুহূর্তে পুরো ব্যাপারটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল আমার কাছে। যেচে গাইড হিসেবে নিযুক্ত হওয়া, বেদুইনদের সম্পর্কে বিরক্তি দেখিয়ে আমার বিশ্বাস অর্জন করা, পিরামিডের ভেতরে সুড়ঙ্গ দেখতে রাজি না হলেও কোনো প্রতিবাদ না করা, ইচ্ছে করে ঝামেলায় জড়িয়ে পড়া, আমি মাঝে এসে পড়তেই সব মিটিয়ে নেওয়া, তারপর চূড়ান্ত ফয়সালা করতে এই উন্মাদ অভিযান, নামকা ওয়াস্তে মারপিট, এর সবটাই সবটাই কেবল আমাকে ভুলিয়ে এনে এই পরিস্থিতির মধ্যে ফেলার জন্য। আর আমি একজন পাশ্চাত্য শিক্ষার আলোয় আলোকিত হওয়া নিয়ে গর্বিত মানুষ, একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী, স্রেফ এদের ক্ষমতা আর শয়তানি বুদ্ধির বিরুদ্ধে যথেষ্ট সাবধান না হয়ে এত সহজে এদের ফাঁদে ধরা দিয়ে দিলাম। মুহূর্তের জন্য নিজের দক্ষতা, নিজের শিল্প সম্পর্কে একটা বীতশ্রদ্ধ সন্দেহের ভাব জন্মালো আমার মনে, কিন্তু পরক্ষণেই
সেটা অদৃশ্য হয়ে গেল। আমি হ্যারি হুডিনি, সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ জাদুকর। কোন রকম বাঁধন কেটে বেরোনো আমার কাছে কোনো ব্যাপার নয়। এর চেয়ে অনেক সূক্ষ্ম, অনেক শক্তিশালী বাঁধন আমি অনায়াসে ছিঁড়ে পেরিয়ে আসতে পেরেছি। কিন্তু এখানে আমার আর আমার সেই প্রয়াসের মাঝখানে 20 জন দশাসই চেহারার আরবীয় দাঁড়িয়েছিল। আমি বুঝতে পারছিলাম এদের সঙ্গে এই মুহূর্তে আমি ক্ষমতায় পারব না, তাই অনর্থক নিজের শক্তি খরচ করলাম না। বুঝতে পারছিলাম ওরা হাসতে হাসতে একে অপরের গায়ে জড়িয়ে পড়ছে। সেভাবেই আব্দুল বলল,
চিন্তা করবেন না সাহেব, একটু পরেই প্রমাণ হয়ে যাবে আপনি কত বড় জাদুকর, কত কঠিন বাঁধন কেটে কত দ্রুত আপনি বেরিয়ে আসতে পারেন।
ওরা অনায়াসে আমাকে তুলে নিল নিজেদের কাঁধে, তারপর নিয়ে চলল কোথাও একটা। কোথায় আমি চলেছি, কোন দিকে, কত দূর, এই সবের কিছুই বোঝার অবস্থায় আমি ছিলাম না। তবে বেশি পথ এসেছি বলে মনে হল না। ওরা আমাকে নামিয়ে রাখল কোনো একটা কিছুর কিনারায়। আমি আন্দাজ করলাম সেটা কোনো সৌধহীন ফাঁকা সমাধি গহ্বর, যেমনটা সকালে এসে দেখেছি। এরপরেই বিনা ভূমিকায় আমাকে ধাক্কা দিয়ে সেই কুয়োর মতো গর্তে ফেলে দিল ওরা। কতক্ষণ ধরে আমি পড়েছিলাম জানি না, আমার কোমরে একটা দড়ি বাঁধা ছিল, তাই সোজাসুজি পড়ছিলাম না, বারবারই এদিক ওদিক কুয়োর অসমান এবড়ো খেবড়ো দেওয়ালে ধাক্কা খাচ্ছিল আমার শরীর, ছিঁড়ে যাচ্ছিল পোশাক, বিভিন্ন জায়গা কেটে ছড়ে রক্তে একটু একটু করে ভিজে যাচ্ছিলাম আমি। একটা ভয়ঙ্কর পচা গন্ধ আমাকে একটু একটু করে অবচেতন করে দিচ্ছিল। সেই অনুভূতি সব ইন্দ্রিয় সব কল্পনার অতীত, যেন কোনো পরাবাস্তব শরীর দিয়ে তাকে অনুভব করছিলাম আমি। আচ্ছা, আমিও কি এই পৈশাচিক পরিবেশের একটা অংশ হয়ে গেছি? একটু একটু করে নিজের একটা স্বাভাবিক অনুভূতি ফিরে পাচ্ছিলাম আমি। সমস্ত ইন্দ্রিয় যখন কাজ করা শুরু করল, আমি কেবল এইটুকু বুঝতে পারলাম যে 5টা ইন্দ্রিয় দিয়ে 5 রকমের দুঃসহ যন্ত্রণা অনুভব করছি আমি। পড়তে পড়তে আমি নিশ্চয়ই জ্ঞান হারিয়েছিলাম, চোখ বাঁধা, তাও আমি স্পষ্ট বুঝতে পারছি ইতিমধ্যে অনেক কিছু দেখেছি আমি। আর যা দেখেছি বলে আমার মনে পড়ছে, চোখ না বাঁধা অবস্থায় সে সব দেখলেও তাদেরকে স্বপ্ন ছাড়া আর কিছু বলে মনে করা অসম্ভব। একবার দেখলাম একটা বিশাল থাবা আমাকে ধরে রেখেছে, একটা হলদে লোমশ ময়লা থাবা, তার 5টা আঙুলে 5টা বাঁকানো নখ। নরকের কোন অন্ধকূপ থেকে সে উঠে এসেছে আমি জানি না, কিন্তু আমাকে ধরে আছে সে এবং ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা নেই তার। প্রাচীন মিশরের অনেক অপবিত্র বিভৎস নারকীয় সংস্কার দেখতে পেয়েছিলাম, অদ্ভুত কিছু মিছিল যার পুরো ভাগে পুরোহিতের জায়গায় হাঁটছে গা ঘিনঘিনে কিছু মানুষের মতো প্রাণী, যাদের কারো মাথা ষাঁড়ের, কারো কুমিরের, কারো বেড়ালের, কিংবা বাজ পাখির, কিংবা আইবিশ পাখির। অসংখ্য দানবীয় আকারের পিলার দিয়ে সাজানো একটা অনাদি অনন্ত চাতাল, তার ভেতর দিয়ে উড়ে যাচ্ছে একটা মাছি যার মাথাটা মানুষের মতো। অকথ্য অকল্পনীয় সব নৈবেদ্য রাখা অবর্ণনীয় দেবতাদের সামনে, সিংহের শরীরের উপর মানুষের মাথা, আর পিঠে বাজ পাখির ডানা বসানো প্রাণীর পালকে তাড়িয়ে নিয়ে একটা আলকাতরা নদীর দিকে নিয়ে যাচ্ছে জীবন্ত কিছু প্রস্তর মূর্তি। প্রাচীন মিশরের বুকে চাপা পড়ে থাকতে থাকতে পচে বিষিয়ে দুর্গন্ধ ছড়ানো গোপনীয়তা নিষিদ্ধতা সবই যেন আমার কানের কাছে এসে তাদের স্যাঁতস্যাঁতে অমানুষিক নিঃশ্বাস ফেলছিল, ফিসফিস করে উন্মাদ অবর্ণনীয় কিছু বলে যাচ্ছিল ক্রমাগত। ক্রমেই আমার সামনের দৃশ্য ধীরে ধীরে মানুষের আকার নিল। বোবা আতঙ্কে আমি চেয়ে দেখলাম আমার সামনে রাজপোশাকে দাঁড়িয়ে আছে আব্দুল রাইস আল ড্রগমান। মুখে সেই পরিচিত হাসি, এবার আর চিনতে ভুল হল না আমার। ফিংসের মুখে বহুবার দেখেছি ওই হাসি, যে ফিংসের আসল মুখ সংস্কার করে তার জায়গায় বসানো হয়েছে ফারাও খাফরের মুখ। হ্যাঁ, আর ভুল হচ্ছে না, আমার পূর্বতন গাইডের মুখটা অবিকল ফারাও খাফরের মতো। ওই মুখই আমি দেখেছি কায়রোর মিউজিয়ামেও। তার পোশাকের ভেতর থেকে একটা দীর্ঘ মৃত হাত বের করে আনল সে। ধীরে ধীরে আমার চোখের সামনে সবকিছু অদৃশ্য হয়ে গিয়ে ঝুলতে থাকল সেই ভয়ঙ্কর পৈশাচিক হাত। একটু একটু করে যেন দম বন্ধ করে দিতে চাইল আমার। সেই হাতের স্পর্শ জীবিত নয়, মৃতদেহের ওপরে যে পাথুরে আদল লাগানো থাকে যাকে সার্কোফেগাস বলে, তার স্পর্শ। আমার চোখের সামনে আমার সবকিছু অন্ধকার হয়ে যায়। সমস্ত ইজিপ্ট যেন একটা মৃত নগরী হয়ে ঘিরে ফেলতে থাকে আমাকে চারপাশ থেকে। আস্তে আস্তে চেতনা ফিরছিল আমার। সারা শরীরের ব্যথায় আমি তাকে অনুভব করতে পারছিলাম। কিছুক্ষণ পরেই আমি নিজেকে কোনো এক পাথুরে মেঝের ওপর সেই একই রকম হাত পা বাঁধা অবস্থায় আবিষ্কার করলাম। আমার মুখের ভেতর তখনও কাপড় গোঁজা, চোখে পড়ানো কালো কাপড়ের টুকরো, তবে রুক্ষ দেওয়ালে ঘষা লেগে সে ছিঁড়ে গেছে বিভিন্ন জায়গায়। কিছুটা চাঁদের আলো এসে পড়েছে আমার চোখে। কোথায় আছি আমি? এক্ষুনি কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বুঝতে পারছিলাম, কিন্তু তাও আমার মাথা নিজের মতো অনুমান করে চলেছিল। ওপর থেকে এতদূর পড়ার পরে এতখানি খোলা জায়গার একটাই অর্থ হতে পারে, আমি এখন ফিংসের মন্দিরের বালি চাপা পড়ে যাওয়া তোরণের সামনে পড়ে আছি। নিশ্চয়ই এখান থেকে সহজে ওপরে পৌঁছানোর কোনো রাস্তা আছে, যেটা সকালবেলা আব্দুল আমাকে দেখায়নি। সেই রাস্তাটা একবার খুঁজে বের করে ফেলতে পারলে হয়তো এবারের মতো বেঁচে যাব। তবে আমার মতলব বুঝে যদি ওরা আগে থেকে এগিয়ে মূল ফটকের সামনে অপেক্ষা করে, তাহলে আমার আর কোনো আশা নেই। তবু এখানে এভাবে পড়ে থাকার থেকে সেও কয়েক শো গুণ ভালো। এই দড়ির বাঁধন কেটে বেরিয়ে যাওয়া আমার পক্ষে তেমন কোনো ব্যাপার নয়, এর চেয়ে বহু শক্ত ফাঁস অনায়াসে খুলে ফেলতে পারার অভিজ্ঞতা আমার আছে। অনুভব করলাম একটা দড়ি তখনও আমার কোমরের সঙ্গে বাঁধা অবস্থা থেকে ওপর দিকে চলে গেছে। হয়তো ওরা ধরে আছে এখনো দড়িটা, কিংবা কোথাও একটা আটকে দিয়েছে। সে যাই হোক, নিজেকে মুক্ত করার জন্য আমার খুব বেশি নড়াচড়া করা চলবে না। দড়িতে টান পড়লেই ওরা সতর্ক হয়ে যাবে। সেই মতো খুব সন্তর্পণে আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু কাজটা যতটা সহজ মনে হয়েছিল ততটা নয়। একে তো আমি চূড়ান্ত বেকায়দায় পড়ে আছি, তার উপর এই দড়িতে টান পড়ার ব্যাপারটা মাথায় রাখতে হচ্ছে। সব মিলিয়ে যত তাড়াতাড়ি কাজটা হবে ভেবেছিলাম, তার চেয়ে অনেকটাই বেশি সময় লাগছিল। ততক্ষণে আমি মোটামুটি নিজের মনকে এই ব্যাপারে সন্তুষ্ট করে ফেলতে পেরেছি যে আমি এখন ফিংসের মন্দিরের নিচেই আছি। তখনও কাজের 10% সমাপ্ত হয়নি। হঠাৎ একটা ভারী কিছুর পতন অনুভব করলাম, কিন্তু সেটা থেমে গেল না, পড়েই চলল আমার উপরে, আমার আশেপাশে। বুঝতে পারলাম ওপর থেকে দড়িটা আলগা হয়ে গেছে, আর এখন সে আমার চারপাশে এবং আমার উপরে একটা বুহ রচনা করে স্তূপীকৃত হচ্ছে। এই অবস্থায় নিজেকে ছাড়ানোর চেষ্টা করা অসম্ভব। আমি অপেক্ষা করতে লাগলাম দড়ির দৈর্ঘ্য শেষ হওয়ার, কিন্তু আমাকে আতঙ্কে প্রায় পক্ষাঘাতগ্রস্ত করে দিয়ে সেই দড়ি ক্রমাগত অনন্ত সময় ধরে পড়েই চলল। দড়ির এত লম্বা দৈর্ঘ্যের তাই মানে হয়, ভাবতে ভাবতে আমি ভয়ে ঘেমে উঠলাম। দড়ির এত লম্বা দৈর্ঘ্যের মানে আমি ভূগর্ভের অনেক অনেক ভেতরে পতিত হয়েছি। স্ফিংসের মন্দিরের থেকেও অনেক বেশি নিচে। আমার শরীর মন যেন হাল ছেড়ে দিতে চাইল। যদি আমার প্রাথমিক ধারণাই ভুল হয় তাহলে এত পরিশ্রম করাও বৃথা, কিন্তু ততক্ষণে পরিশ্রম করার সুযোগও ক্রমশ সংকীর্ণ হয়ে আসছিল। দড়িটা আমার হাত পা নাড়ার জায়গাটুকুকেও আস্তে আস্তে সংকুচিত করে দিচ্ছিল। তার ভারে আমি প্রায় মাটির সঙ্গে মিশে যাচ্ছিলাম। এই সর্বনাশা দড়ির নিচে চাপা পড়ে থাকা অবস্থায় কোনো বাঁধন খোলার চেষ্টা করা সম্ভব নয়, সে আমি যত বড় জাদুকরই হই না কেন। তাছাড়া আমার নিঃশ্বাসের বাতাসও ক্রমে ফুরিয়ে আসছে। খানিকক্ষণ পরে আমি হাল ছেড়ে দিলাম। এখানে অকারণ সংগ্রাম করার মানেই হয় না। যদি এইভাবে আমার মৃত্যু লেখা হয়ে থাকে তবে তাই হোক। পৃথিবীর মধ্যে কোন অচিন্তনীয় গভীরতার অন্ধকারে একটা নামহীন গুহার মুখের সামনে বসে দড়ির স্তূপের নিচে সমাধিস্থ, এইটুকু মেনে নিতেই আমার গোটা শরীর জুড়ে একের পর এক ক্লান্তির ঢেউ আছড়ে পড়ল। দ্বিতীয়বারের মতো জ্ঞান হারালাম আমি। জ্ঞান হারালাম বলছি বটে, তবে আমার অচৈতন্য মুহূর্তের জন্য স্বপ্নহীন ছিল না। স্বপ্নের মধ্যে আমি দেখলাম খাফরে এবং তার রানী নিটক্রিসের রাজসভা ভর্তি করে বসে আছে সেই সব বৈশাচিক সংকর প্রজাতির প্রাণী। সেই নারকীয় দৃশ্য দেখতে দেখতে আমার মনে খুব আবছাভাবে সকালের সেই অলস প্রশ্নটা ভেসে উঠল। কোনোভাবে যেন সেই প্রশ্নটাই সব কিছুর সঙ্গে সম্পর্কিত। আচ্ছা, স্ফিংসকে আসলে দেখতে কেমন ছিল? ধীরে ধীরে আমার দ্বিতীয়বার জ্ঞান ফিরল। সবার আগে অনুভব করলাম আমার ওপর থেকে সেই পর্বত প্রমাণ দড়ির স্তূপের ভার সরে গেছে, কেউ একটা সরিয়ে দিয়েছে। সে কি আমার বন্ধু নাকি শত্রু? আমার হাত পা অবশ্য আগের মতোই বাঁধা রয়েছে, তবে এই দম বন্ধ করা দড়ির চাপের অনুপস্থিতিতে সেই বাঁধন খুলে ফেলা আমার জন্য খুব বেশি কষ্টকর হবে না। আস্তে আস্তে সেই চেষ্টাই করতে লাগলাম আমি। এই মুহূর্তে আমি ক্লান্ত, বিধ্বস্ত, আমার সারা শরীরের নানা জায়গায় যন্ত্রণার ক্ষত। এসবের মধ্যে অনেকটাই বেশি সময় লাগল নিজেকে সম্পূর্ণ মুক্ত করে ফেলতে। ইতিমধ্যেই আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম, আমার শরীরের বেশ কিছু জায়গায় নতুন ক্ষত সৃষ্টি হয়েছে যেগুলো আগে ছিল না। অর্থাৎ যেই আমাকে মুক্ত করে থাকুক সে আমাকে এই ক্ষতগুলো উপহার দিয়েছে। কিন্তু কেন, কে সে? ভাবতে ভাবতে আমি শরীরে যেটুকু শক্তি বেঁচেছিল তাতে ভর করে উঠে দাঁড়ালাম। আমাকে এখান থেকে বেরোতেই হবে, নিজে বাঁচার জন্য না হলেও অন্তত নিজের মানসিক ভারসাম্য বজায় রাখার জন্য। কিন্তু এই নিকষ অন্ধকারের মধ্যে আমি যাব কোথায়, কোন দিকে? এইসব ভাবতে ভাবতেই আমি কখন যেন হাঁটতে শুরু করেছিলাম। আচমকাই একটা রুক্ষ শুকনো বাতাসের ঝলক এসে লাগল আমার গায়ে, বিশেষত নাকে, কারণ সেই বাতাস বয়ে এনেছে কোনো অপার্থিব দুর্গন্ধ যাকে মানুষের জানা কোনো ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। তবু আমি সেই বাতাসের উৎস লক্ষ্য করেই হেঁটে চললাম। কিছুক্ষণ পরেই এক চিলতে ফিকে আলোর রেখা দেখতে পেয়ে আচমকাই যেন সাহস অনেকগুণ বেড়ে গেল আমার। আলো, আলো মানেই জীবন, মুক্তি। আমি উন্মাদের মতো সেই রেখার দিকে অগ্রসর হলাম। ততক্ষণে আমি এইটুকু বুঝতে পেরেছিলাম যে এটা যদি ফিংসের মন্দিরের নিচের অংশ হয় এই অংশে কখনো কোনো প্রত্নতাত্ত্বিক বা পর্যটকের পায়ের চিহ্ন পড়েনি। যদিও আমি নিশ্চিতভাবে জানি না এটা আদৌ খাফরের সমাধি কিনা, সেই মুহূর্তে মনে হচ্ছিল আর কিছুতেই কিছু এসে যায় না। মৃত্যুর আগে আমি যদি এক ফোঁটাও বাইরের বাতাস ফুসফুসের মধ্যে ভরে নিতে পারি তাহলেই আমার জীবন সার্থক। সত্যি বলতে কি, এখনো যে আমি স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছি এটাই মানব দেহের একটা বিষয়। এই দেখুন, কথা বলতে বলতে আমি প্রসঙ্গ থেকে খানিকটা দূরেই সরে গেছি। হয়তো আমার অবচেতন মন দ্বিতীয়বার সেই দৃশ্যের মুখোমুখি হতে চাইছে না, কিন্তু লিখতে যখন বসেছি সবটাই বলব। আমি চলতে লাগলাম, পথটা যেন সামনের দিকে একটু একটু করে ঢালু হচ্ছিল, আর আমার চলার সঙ্গে সঙ্গে সেই আলো আর গন্ধের তীব্রতা ক্রমাগত বেড়ে চলল, আর সঙ্গে সঙ্গে কানে আসতে লাগলো একটা অদ্ভুত দ্রিম দ্রিম আওয়াজ, যেন খুব ভারী পায়ের অসংখ্য প্রাণী পৃথিবীর বুকে একই ছন্দে সমান তালে হেঁটে চলেছে। আওয়াজগুলোর একে অপরের সঙ্গে কোনো মিল নেই, কিন্তু তবু তাদের মধ্যে আশ্চর্য ছন্দবদ্ধতা, যেন একই সঙ্গে মানুষের পায়ের পাতা, জন্তুর থাবা, পাখির নখ, সবাই এই ভূগর্ভস্থ গুহার মেঝেতে একটা অদ্ভুত অমানসিক ছন্দ সৃষ্টি করতে চাইছে। এছাড়া কোনো এক অদৃশ্য গভীর ফাটলের মধ্যে থেকে একটা বিশেষ ধরনের বাঁশির আওয়াজ পাচ্ছিলাম। মিশর নিয়ে যেটুকু পড়াশোনা ছিল তা আমাকে বলছিল যে এক ধরনের বিশেষভাবে নির্মিত ইজিপ্সীয় বাঁশি থেকে ভেসে আসছে সেই সুর। আমার মাথায় যাবতীয় আরবীয় কিংবদন্তি ভিড় করে আসছিল। খাফরে এবং তার মৃতদেহ রানী কায়ের সম্মেলন, সেই ভয়াল পশু এবং মানুষের সংকর মমি। আরও খানিক দূর গিয়ে অনেকখানি ফাঁকা একটা জায়গা দেখতে পেলাম, পাশাপাশি অনেকগুলো থাম দিয়ে সাজানো একটা বিশাল চাতাল। সেই সব থামের মাথাগুলোর শেষ দেখা যায় না, তাদের ওপরে হায়ারোগ্লিফিক অক্ষরে লেখা কোনো প্রাচীন বিস্তৃত অমানসিক কিংবদন্তি। চাতালের মাঝখানটা অডিটোরিয়ামের মতো, নিচে যেন একটা নাটক মঞ্চস্থ হচ্ছে। একটা অপার্থিব সবজি আলোয় ভরে আছে চারপাশ। আমি একটা থামের আড়ালে লুকিয়ে সেই নাটক দেখতে লাগলাম। অতিকায় সব প্রাণী, অবর্ণনীয় তাদের চেহারা, বুঝি পৃথিবীর চেয়েও ভারী তাদের পা দুটো, ছন্দবদ্ধভাবে যন্ত্রের মতো হেঁটে এগিয়ে চলেছে। আমি প্রাণপণে প্রতিজ্ঞা করেছিলাম যে যাদের মিছিলের আওয়াজ আমি শুনতে পাচ্ছি তাদের কখনো চোখে দেখব না, কিন্তু কিছু প্রাণী চেহারার এক ঝলক না চাইতেও আমার চোখে পড়ে গেল। আমি প্রাণপণে চোখ বন্ধ করে সেই আদিম আতঙ্ককে মন থেকে দূর করে ফেলার চেষ্টা করতে লাগলাম। নিজেকে বারবার বলতে লাগলাম,
কি এমন ভয়ঙ্কর বিভৎস দেখতেছিল ফিঙ্কস যে তার মুখটাই পাল্টে দিতে হল।
আমি কোন দিকে পালাবো আর বুঝতে পারছিলাম না। এই সময় মনে পড়ল ছোটবেলায় স্বপ্নের মধ্যে ভয় পেলে নিজেকে বারবার বলতাম এটা কেবল স্বপ্ন ছাড়া আর কিছু নয়। সেই চেষ্টাও এখন করলাম, কিন্তু বৃথা। সেই অস্বাভাবিক উন্মাদ অপ্রাকৃতের সামনে আমার এই সামান্য প্রয়াস খড়কুটোর মতোই ভেসে গেল। তারপর আর একটা প্রাণীর চেহারা চোখে পড়ল। চেহারা তাকে বলা যায় কিনা সন্দেহ আছে, কারণ কোমরের উপর থেকে তার বাকি অংশ অদৃশ্য। পচা গন্ধটা এর মধ্যেই দম বন্ধকর হয়ে উঠেছিল। সেটা আসছিল মেঝের উপর একটা বিশাল বড় আকারের ফাটলের মধ্যে থেকে। এর সঙ্গে একটা উগ্র জ্বালানির গন্ধ নাকে এসে ধাক্কা দিচ্ছিল। সেই গোল গর্তটাকে ঘিরে দাঁড়িয়েছিল অনেকগুলো অবয়ব। এদের মধ্যে আব্দুল রাইসকে আমি চিনতে পারলাম। মনে হলো তারই নেতৃত্বে কিছু একটা উৎসর্গ করা হচ্ছে কোন নাম না জানা দেবতার উদ্দেশ্যে। কিন্তু কোন দেবতা? মিশরীয়দের চিরাচরিত কোন দেবতা? আনুবিস, ওসিরিস, আইসিস, হোরাস, নাকি অন্য কেউ? এইসব ভাবতে ভাবতেই আমি কোন খেয়ালে জানি না, পেছন ঘুরলাম, আর সঙ্গে সঙ্গেই চোখে পড়ল একটা শিঙ্গি, যেন অনন্ত মহাকাশের দিকে উঠে গেছে সে। আমার ভেতর থেকে কে যেন বলে দিল, এই সিঁড়ির ওই পাড়েই আছে মুক্তি, মুক্তি। আমি আর কিছু না ভেবে সেদিকে এগোতে শুরু করলাম, তবে সোজা হয়ে নয়, বুকে হেঁটে। এই অমানসিক জন্তুদের চোখে পড়ে গেলে আমার কি পরিণতি হতে পারে সে এখন আমি ভাবতেও চাই না। এইভাবেই একসময় একটা সিঁড়ির গোড়ায় পৌঁছালাম, কিন্তু তখনও আমার মন কৌতূহলে ছটফট করছে। কোন দেবতার উপাসনা করছে ওরা? সিঁড়ি দিয়েও সাবধানে দেওয়াল ঘেঁষে বুকে হেঁটে উঠতে উঠতে আমি বারবার পেছন ফিরে চাইলাম। আমার মন বলছিল, একবার না একবার তার দেখা পাওয়া যাবেই। গেল। আমি সেদিন জানতে পেরেছিলাম কোন দেবতার পূজো করছিল সেই ভয়ঙ্কর নারকীয় অমৃত অস্তিত্বের দল। একবার মাথাটা পেছনে ঘুরিয়ে যে দৃশ্য আমি দেখলাম, সেটা আমাকে চলার পথেই একেবারে স্থানু করে দাঁড় করিয়ে দিল। সর্বনাশী অন্ধকার গহ্বর থেকে বেরিয়ে এসেছে একটা হলদে লোমস নারকীয় কিছু। তার পাঁচটা প্রত্যঙ্গ চোখে পড়ছে। প্রথমটা সবচেয়ে ছোট, পরেরটা মোটামুটি দৈর্ঘ্যের, তৃতীয় এবং চতুর্থটা সবচেয়ে লম্বা, শেষেরটাও ছোট তবে প্রথমটার মতো নয়। এই প্রত্যেকটা প্রত্যঙ্গ থেকে আবার সরু সরু তীক্ষ্ণ সুরের মতো বেরিয়েছে। সে এগিয়ে এসে প্রবল লালসায় তার জন্য উৎসর্গ করা খাবার দাবারগুলো গহ্বরের মধ্যে টেনে নিতে লাগল। আমার যুক্তি বুদ্ধি এই পাশবিক দৃশ্যকে হৃদয়ঙ্গম করতে পারল না। কিভাবে যে আমি নিজেকে অজ্ঞান হয়ে যাওয়া থেকে বাঁচিয়েছিলাম, আর কিভাবেই বা এই দৃশ্য দেখার পর অত লম্বা সিঁড়ি বেয়ে ওপর পর্যন্ত উঠে পৌঁছতে পেরেছিলাম আমি আজও জানি না। এইসব কারণেই মনে হয় হয়তো আমার উর্বর উত্তপ্ত মস্তিষ্কের একটা বিস্তৃত বিভ্রম ছাড়া এটা আর কিছুই ছিল না। পরদিন সকালে স্থানীয় পুলিশ আমাকে ওখানে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। আমার নাম এবং আমার খ্যাতির জন্য খুব বেশি আইনি ঝামেলা আমাকে পোহাতে হয়নি। শুধু ওখান থেকে বেরিয়ে আসার সময় মাথা ঘুরিয়ে একবার আমি স্ফিংসের মূর্তিটার দিকে চেয়েছিলাম, আর ওই একবারের চেয়ে দেখে নেওয়াটুকুই আমার সমস্ত দ্বিধা দ্বন্দ্ব প্রশ্নের অবসান ঘটিয়ে দিতে পেরেছিল। সেই পুরনো প্রশ্নটা আবার জেগে উঠেছিল আমার মনের মধ্যে, কিন্তু তখন তার উত্তর আমি জানতাম। উত্তরটা অভিশপ্ত, সেই নামহীন মৃত্যু দেবতার আসল চেহারা, অতি বড় শত্রুকেও না দেখতে হোক, সেই বিবমিশা জাগানো পাঁচ মাথাওয়ালা দানব, সেই আধো অন্ধকার নরক, সেই আত্মাহীন দেহের মিছিল, সেই কল্পনা আর বাস্তবের সীমারেখা অস্পষ্ট করে দেওয়া এক অভিজ্ঞতার রাত্রি। যদিও আমি জানি আমি যা দেখেছিলাম তা কেবল সেই প্রাচীন অভিশপ্ত দেবতার একটা থাবা বই কিছুই নয়, কিন্তু সব থেকে অসম্ভব ঘটনাটা হল এত কিছুর পরেও কোনো একটা অলৌকিক উপায়ে আমি বেঁচে গেছি, তাই সেই রাত্রের ঘটনাটাকে একটা স্বপ্ন বলে মেনে নেওয়া ছাড়া আমার গতি নেই। মিশরের বুকে ঘুমিয়ে আছে হাজার হাজার বছরের প্রাচীন এক অজ্ঞেয় জগৎ, তাকে জাগানোর চেষ্টা না করাই ভালো।
আমাদের জন্য মিশরের বিস্ময়ের ভাণ্ডার কখনো পুরোবার নয়, কিন্তু কতটা বিস্মিত আমরা হতে চাই। আজ গল্প পাঠেছিল শায়ক আমান, বিভিন্ন চরিত্রে কৌশিক, বর্ণিশা, শায়ক এবং আমি তমাল, আবহ ও স্পেশাল এফেক্টসে সায়ন। শুনছিলেন মোহনা দেব রায়ের ভাবানুবাদে এইচ পি লাভক্রাফট ও হ্যারি হুডিনের কাহিনী। পিরামিডের নিচে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।